أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله معي ورحمنا من يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على الحبيب
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا
আসমানের ওই চন্দ্র গুলো দোলে
الصديق للفلوس فاكي
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللہ تعالیٰ پیو نبی رسول عربی رحمت للعالمین صلی اللہ علیہ وسلم ایر رحمت روپی بانی ہوچے ہے لکرا نشچوئی قیامتر دینیر بویا بہتا ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকবে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহ জুমার দিন দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়। আসুন বয়ান করার এবং শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যেটা মাদিনীপুর শ্রবণ করি, ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আমরা সপ্তাহে কি জিতামায় আসলাম, এটা যদি নিয়ত রাখি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব মনোযোগ সহকারে, এখান থেকে যা শিক্ষণীয় বিষয় আমরা হাসিল করব মনে রেখে অপরের নিকট পৌঁছিয়ে দেব, এরকম যত বেশি আপনি নিয়ত করবেন তত বেশি স্বভাব আপনার অর্জিত হয়ে যাবে। আমরা নিয়ত করি দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে এলমেদিনের সম্মানার্থে দুজানু হয়ে বসব, প্রয়োজনে সামনে এগিয়ে এসে অপর ইসলামী ভাইকে জায়গা প্রশস্ত করে দিব এবং যতটুকু পারি মনে রেখে তা অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল বয়ান করব। আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমা যে বয়ান রয়েছে এর বিষয় হচ্ছে ফয়জানে মাদানী ইনামত। এ সম্পর্কে ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মাদানী ফুল শ্রবণ করব। এর পূর্বে আল্লাহ তাআলাকে বয় করার ব্যাপারে একটা ওয়াকিয়া ঘটনা আমরা শ্রবণ করি। বনি ইসরাইলের এক ব্যক্তি খুবই ইবাদত গুজার ছিল, তিনি রাতে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতেন আর দিনে ঘুরে ফিরে কিছু জিনিস মালপত্র মানুষের নিকট বিক্রি করতেন। তিনি অধিকাংশ সময় নিজের নফসের হিসাব শিক্রে মদিনা নিয়ে বলতেন, হে নফস আল্লাহকে ভয় কর। একদিন তিনি প্রতিদিনের ন্যায় নিজের ঘর থেকে রোজগারের জন্য বের হলেন এবং চলতে চলতে এক ধনীর দরজায় এসে নিজের পণ্য বিক্রির উদ্দেশ্যে তিনি আওয়াজ দিলেন। ধনীর স্ত্রী যখন এই সুদর্শন ব্যক্তিকে নিজের দরজায় দেখল তখন তার প্রেমে পড়ে গেল আর তাকে বাহানা করে বাড়ির ভিতর ডেকে নিল। অতঃপর সে বলতে লাগলো, হে ব্যবসায়ী, আমার মন তোমার প্রতি আসক্ত হয়ে গেছে, আমার নিকট প্রচুর সম্পদ রয়েছে, চমকপ্রদ পোশাক রয়েছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি তোমাকে রেশমি পোশাক এবং অনেক সম্পদ দেব। এই প্রস্তাব শুনে তার নফ সেই মহিলাটির প্রতি দাবিত হতে লাগলো, কিন্তু সাথে সাথেই তিনি তার অভ্যাস অনুযায়ী নফসের হিসাব করতে রইলেন এবং বললেন, হে নফস আল্লাহকে ভয় কর। অতঃপর সেই মহিলাকে উত্তর দিল, আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। সেই মহিলা বলল, তুমি আমার ইচ্ছা পূরণ না করে এখান থেকে কোনোভাবে যেতে পারবে না। আর সে ব্যক্তি পুনরায় বলল, হে নফস আল্লাহকে ভয় কর এবং তুমি আল্লাহকে ভয় কর। এবং মুক্তির উপায় ভাবতে লাগলেন। অবশেষে তিনি মহিলাটাকে বললেন, আমাকে এইটুকু সুযোগ দাও যে আমি উযু করে দুই রাকাত নামাজ আদায় করি। কি করি? উযু করে দুই রাকাত নামাজ আদায় করি। অনুমতি দিলে তিনি উজু করলেন এবং ছাদে চলে গেলেন। সেখানে তিনি দুই রাকাত নামাজ আদায় করার পর ছাদ থেকে নিচে উঁকি দিয়ে দেখলেন যে এর উচ্চতা 20 গজ ছিল। ছাদ থেকে নিচে কয় গজ? 20 গজ। তিনি অসহায় হয়ে আকাশের দিকে তাকালেন এবং আরাধ করতে লাগলেন, হে আমার রব, আমি দীর্ঘদিন ধরে তোমার ইবাদতে লিপ্ত রয়েছি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। এই কথা বলে তিনি ছাদ থেকে লাফ দিলেন। আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও আমার বান্দাকে মাটিতে পড়ার আগে রক্ষা করো, কেননা সে আমার সন্তুষ্টিমূলক কাজ করতে বাধ্য এবং অসন্তুষ্টিমূলক কাজ থেকে সে বিরত রয়েছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে এসে ওই ব্যক্তিকে আঁকড়ে ধরলেন এবং মাটিতে বসিয়ে দিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি নিজের আমলের হিসাব নেওয়ার অভ্যাস গড়ে নেয়, সর্বদা নিজের আমলের বিবরণ নিতে থাকে, তবে এই উত্তম অভ্যাস তাকে গুনাহ থেকে বাঁচাতে সহযোগিতা করে। যেমন তিশি নেককার ব্যক্তিকে ওই নেককার ব্যক্তির অন্তর যখন গুনাহর দিকে ধাবিত হলো, তখন নিজে নিজে যখন ফিকরে মদিনা অর্থাৎ নিজের আমলের হিসাব করে নিল, এর কারণে তার মুখ দিয়ে ওই জবান দিয়ে এঠাই বের হলো, হে নফস, আল্লাহকে ভয় করো। অতঃপর তার উপর আল্লাহ তাআলার ভয় এবং বিপদের ধৈর্য ধারণ করার মন মানসিকতা সৃষ্টি হয়ে গেল এবং এর বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ব্যবস্থা করে দিয়েছেন, গুনাহ থেকে সে বাঁচতে পেরেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত যে নিজের আমলের হিসাব করে নিজেকে গুনাহ থেকে বাঁচানো এবং বেশি বেশি করে আমল করতে থাকা। নেক আমলের কারণে না শুধু আল্লাহ তাআলার সাহায্য অর্জিত হয়, বরং দুনিয়া ও আখিরাতে অসংখ্য সৌভাগ্য নসিব হয়ে থাকে। এছাড়াও নেকি গুনাহসমূহকে মিটিয়ে দেওয়ার মাধ্যমও হয়ে থাকে। কুরআনুল করিমে উৎসাহ প্রদান করে বিভিন্ন জায়গায় আমলের ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন 30 পারা আল্লাহ তাআলা ইরশাদ করেন, তরজুমায়ে কানজুল ঈমান, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তাদের প্রতিদান তাদের রবের নিকট বসবাস করার বাগান যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা সর্বদা থাকবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম যেসব লোক ঈমান আনার পর নেক আমল করে আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবানদের জান্নাতের বাগান এবং নিজের সন্তুষ্টির সুসংবাদ প্রদান করলেন। সুতরাং আমাদের উচিত নিজের জীবনকে অহেতুক কাজ, অহেতুক মন্তব্য এগুলা করার মাধ্যমে যেন আমাদের আখিরাত বরবাদ হয়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন উৎসাহ নিয়ে দুইটি প্রিয় আকা মদিনাওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা শ্রবণ করি, যাতে আমাদের নেক আমল বৃদ্ধি পায়। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নাম্বার 1, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে সুন্দর চরিত্র এবং উত্তম আমলকে পূর্ণতা এবং স্বয়ং সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানোর জন্য প্রেরণ করেছেন। এবং নাম্বার 2 ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি নিজের অবশিষ্ট জীবনে নেক আমল করে তবে তার সেই গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে যা অতীতে হয়েছিল, এবং যে ব্যক্তি নিজের অবশিষ্ট জীবনে মন্দ আমল করে তবে তার পূর্ববর্তী এবং ভবিষ্যৎ জীবনে সংগঠিত হওয়া গুনাহের জন্য তাকে পাকড়াও করা হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবে কি নেক আমলের খুবই বরকত রয়েছে। নেক আমলের বরকতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, নেক আমলের বরকতে জান্নাতের স্থায়ী নিয়ামত বুক করা যায়, নেক আমলের বরকতে কবর ও হাসরের আজাব থেকে মুক্তি পাওয়া যায়, নেক আমল গুনা কমার মাধ্যম, নেক আমল আল্লাহ তাআলার রহমত অবতীর্ণের মাধ্যম। সেজন্য আমাদের উচিত আমরা যেন নেকির দিকে ধাবিত হতে থাকি এবং যে সমস্ত কাজ দ্বারা গুনাহ সংঘটিত হয় সেগুলা থেকে আমরা যেন বিরত থাকি। সেজন্য আমরা যখন কোনো কাজ করব, ভালো কাজ তো আমাদেরকে অবশ্যই করতে হবে, ঘর থেকে বের হচ্ছি, কাজ সম্পাদন করতে হবে, দৈনন্দিন কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, তখন দেখতে হবে আমার এই কাজ দ্বারা নেকি অর্জন হচ্ছে নাকি গুনাহের পাল্লাবাড়ি হচ্ছে। এই ধরনের মন মানসিকতা নিয়ে একটু চক্ষু বন্ধ করে আমরা যখন হিসাব করব, তখন অটোমেটিকলি ভাবে আমাদের চলে আসবে এই কাজ দ্বারা কি ফায়দা আছে না ক্ষতি আছে। আসুন, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, সেজন্য আমাদেরকে নেকির দিকে উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য এবং আমাদের যে কার্যকলাপ আমরা সংগঠিত করি এর মধ্যে যাতে গুনাহ সংগঠিত না হয় এর হিসাব নিকাশ নেওয়ার জন্য ইসলামী ভাইদের জন্য বাহাত্তর মাদানী ইনামত দিয়েছেন। ইসলামী ভাইদের জন্য কয়টা? বাহাত্তর মাদানী ইনামত। এর মধ্যে মাদানী ইনামতের যে প্রশ্ন আছে, 15 নং প্রশ্ন হচ্ছে, আপনি কি একাগ্রতার সাথে কমপক্ষে 12 মিনিট ফিকরে মদিনা অর্থাৎ নিজ আমলের হিসাব করা অবস্থায় যেসব মাদানী ইনামতের উপর আমল হয়েছে সেগুলোর গড় পূরণ করেছেন? আমি আজকে গড় থেকে বের হলাম, আমাকে ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, নামাজ আদায় করতে হবে, আবার গড়ে ফিরে আসতে হবে, মুসলমানদের সাথে উঠা বসা লেন দেন আচার ব্যবহার পুরা দিন অতিবাহিত হয়ে গেল, এবার ঘুমানোর পূর্বে একটু চিন্তা করি, একটু ভাবনা করি, আজকে আমার পুরা দিনটা কেমন গেল, আমার কয়টা কাজ নেকির দিকে সংগঠিত হলো, আর আমার দ্বারা কি কোনো গুনাহ সংগঠিত হয়ে গেছে, এ নিয়ে কি আমরা কোনো সময় চিন্তা ভাবনা করছি? হয়তো আমরা আগেরকার মুরব্বী যারা রয়েছে এদের থেকে শুনেছি, বাবা দেখো আজকে তুমি কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো, এটা কি কোনো সময় হিসাব নিকাশ করছো? এই যে হিসাব নিকাশ করা, আমলের হিসাব নিকাশ করা, কয়টা ভালো কাজ হচ্ছে, আমার দ্বারা কি গুনাহ সংগঠিত হচ্ছে, এই হিসাব নিকাশ নেওয়াকে দাওয়াত ইসলামের পরিভাষায় ফিকরে মদিনা বলা হয়। তো আসুন, ফিকরে মদিনা করার ব্যাপারে কি কোরআনুল করিমের মধ্যে কি উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। 28 পারা সূরা হাসরের 18 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে। এই আয়াতের আলোকে তফসিরে ইবনে কাসির এ বর্ণিত রয়েছে, নিজের হিসাব করে নাও এর পূর্বে যে তোমার হিসাব নেওয়া হবে এবং বাবু যে তুমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে পেশ করার জন্য নেক আমলের ভান্ডার কতটুকু জমা করেছো। আকিরাতে হাশরের ময়দানে আমাদের সবার তো প্রশ্নের সম্মুখীন হতে হবে, এর পূর্বে একটু আমরা হিসাব নিকাশ করি না, আজকের দিনটা আমার কেমন গেল, কয়টা নেকির মধ্যে আমরা কাটালাম, আর আমার দ্বারা কি কোনো গুনাহ সংঘটিত হয়ে গেছে, এটা কি একটু আমরা হিসাব নিকাশ করতে পারি না? যদি দেখা যাচ্ছে আমার দ্বারা নেকি হয়েছে, নেকির কাজ হয়েছে, তখন আমাদের উচিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা এবং দোয়া করতে থাকা, হে আল্লাহ আজকে আমার দ্বারা নেকি হয়েছে, আমার নেকির উপর স্থায়িত্ব নসিব করো, নেকির দিকে যেন আমাদের স্থায়িত্ব মিলে, ইস্তেকামত মিলে, এর জন্য দোয়া করা, আর যদি আমার দ্বারা আপনার দ্বারা আমাদের দ্বারা যদি কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, গুনাহের কার্যক্রম সংঘটিত হয়ে যায়, সাথে সাথে তওবা করে নেওয়া। হে আল্লাহ, আমি তো নেকি আজ কিছুই করতে পারলাম না, কিন্তু আমার দ্বারা মুসলমান ভাই কষ্ট পেয়েছে, আজকে আমার দ্বারা নামাজ কেন কাজা হয়ে গিয়েছে, আজকে আমার দ্বারা মুসলমানের কেন ক্ষতি হয়েছে, আজকে আমি ওয়াদা দিয়ে ওয়াদা কেন খিলাফ করলাম, এই ধরনের চিন্তা ভাবনা করা। হাদিসে মুবারাকায় নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার আমলের হিসাব নেওয়ার উৎসাহ প্রদান করেছেন। আসুন এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করি। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী ইরশাদ করেন, যখন তুমি কোনো কাজ করতে চাও তবে এর পরিণতি সম্পর্কে ভেবে নাও, যদি তুমি কোনো কাজ করতে চাও তবে এর পরিণতি সম্পর্কে ভেবে নাও, যদি তা ভালো হয় তবে করে নাও, এবং যদি এর পরিণতি মন্দ হয় তবে তা করা থেকে তুমি বিরত থাকো। নাম্বার দুই, বুদ্ধিমানের জন্য একটি সময় এমন হওয়া উচিত যাতে সে নিজের নফসের হিসাব করবে। তাহলে হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাতে আমরা নফসের হিসাব করি, আমলের হিসাব করি, এর জন্য উৎসাহ উদ্দীপনা কিন্তু দিয়েছেন। আচ্ছা, নাম্বার তিন, আকিরাতের বিষয়ে মুহূর্ত পরিমাণ চিন্তা ভাবনা করা, একটু চিন্তা ভাবনা করা, এটা 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম, একটু চিন্তা ভাবনা করা। প্রিয় ইসলামী ভাইরা, জানতে পারলাম কুরআনুল করিম ও হাদিসে মুবারাকায় আমলের হিসাব করার কিরূপ উৎসাহ দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, দুনিয়া ও আখিরাতের আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের উচিত আমরা যেন আমাদের আমলের হিসাব করি। তো কে কে করব আমলের হিসাব? আমলের হিসাব কি আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনারা কি করতেন? মনোযোগ সহকারে শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, নিজের আমলের হিসাব করে নাও এর পূর্বে যে কিয়ামত এসে যাবে এবং এর হিসাব নেওয়া হবে। হযরত সাইয়্যিদানা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের প্রসিদ্ধ কিতাব ইসিয়াউল উলুমে বলেন, আমলের আধিক্য কুসংস্কার বৃদ্ধি এবং ক্ষতির ব্যাপারে চিন্তা ভাবনা করাকে আমলের পরিসংখ্যান বলা হয়। সুতরাং যদি বান্দা নিজের সারা দিনের আমলকে চোখের সামনে রাখে যাতে এর কম বেশির ব্যাপারে জানা হয়ে যায়, তবে এটি হচ্ছে আমলের পরিসংখ্যান। আমলের কম বেশি কতটুক হলো কতটুক না হলো এর একটা পরিসংখ্যান নেওয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তর কাদির রদভি দামত বরকাতুল আলিয়া এই ফিতনা ফিসাদের যুগে আমাদেরকে নিজের আমলের হিসাব করার মন মানসিকতা সৃষ্টি করতেছে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আমলের হিসাব করা কি বলা হয়? ফিকরে মদিনা। দাওয়াত ইসলামের পরিবেশায় আমলের হিসাব করা কি বলা হয়? ফিকরে মদিনা বলা হয়। ফিকরে মদিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ তার পরকালের ব্যাপারে নিজের চলমান জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে, যে কাজ তার আকিরাতের জন্য ক্ষতিকর সাব্যস্ত হতে পারে তার সংশোধন করার জন্য সে চেষ্টা করতে থাকবে, এবং যে কাজ পরকালের ব্যাপারে উপকারী মনে হয় সেজন্য ব্যস্ত পড়ে। আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও ফিকরে মদিনা করতেন। এই যে ফিকরে মদিনা করা, দাওয়াত ইসলামের পরিভাষে আমলের হিসাব করা, এটা আজকে নতুন নয়। কুরআনুল করিমের আয়াতে মুবারাকে আমরা শ্রবণ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আমলের হিসাব করার ব্যাপারে। আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ফিকরে মদিনা করতেন শ্রবণ করুন। হযরত সাইয়্যিদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমলের হিসাব করতেন রাতে পায়ে চাবুক মেরে বলতেন, নিজের পায়ে নিজে কি মারতেন, চাবুক মারতেন। বলো আজ তুমি এই কাজ কেন করেছো, আজ তুমি কি কাজ করেছো, এভাবে নিজেকে নিজে কি করতেন, প্রশ্ন করতেন। তাহলে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি যদি আমলের হিসাব করে, আর আমরা যারা গুনাহগার রয়েছি আমাদের আমল তো কম রয়েছে, বা আমল থাকলে অনেক সময় লোক দেখানোর বাপটা চলে আসে, আমাদের কেমন করে ফিকরা মদিনা করা উচিত, দরকার আছে না ফিকরা মদিনা করার? তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের এই পরিবেশে উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে যেন আমরা কি করি, ফিকরে মদিনা করি। আসুন ফিকরে মদিনা ইসলামী ভাইদের জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাত যে আমাদেরকে মকসদ দিয়েছে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমলটা অনেক বড়, অনেক বৃহৎ আমল, কিন্তু নিয়তের মধ্যে ঘাটতি আছে, এই নিয়তের ঘাটতি থাকার কারণে কিন্তু ওই আমলে সবটা পাওয়া যাচ্ছে না, বা নিয়ত কম হওয়ার কারণে সবও কিন্তু কম হয়ে গিয়েছে। প্রত্যেকবার যে কোনো একজন ইসলামী ভাইকে আপনার সাথে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কি, আমরা যখন এই মাদানি নামাজ হাতে নিব নিজেকে নিজে প্রশ্ন করি, আজকে আমি কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছি, দেখা যাবে আমার আমলের মধ্যে কতটুকু রয়েছে। তো আমরা যদি চাই নেককার হব, পরেজগার হব, আমলে ময়দানের সামনের দিকে বাড়াবো, আখিরাতে আমি আরামে থাকি, তাহলে আমাদের উচিত আমরা যেন মাদানী ইনামতের উপর আমল করি, কি বলেন, করা দরকার আছে না? তো আলহামদুলিল্লাহ এই মাদানী ইনামত যেটা আমার হাতে দেখছেন, বাহাত্তর মাদানী ইনামত, এটা মাকতাবাতুল মদিনায় সংগ্রহ করতে পারবেন, মাকতাবাতুল মদিনা থেকে। আপনারা আজকে থেকে নিয়াত করেন, আজকে থেকে আমি কয়টা ভালো কাজ করলাম, আমার দ্বারা কি কোনো অন্যায় কাজ হলো কিনা, এর হিসাব নিকাশ আজকে থেকে আমরা প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে করবো ইনশাআল্লাহ। এর মধ্যে একটা আমল দিতে, আজকে আপনি শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে পুরো দিনের সারা দিনের যদি গুনাহ সংগঠিত হয়ে যায়, এইগুলা গুনাহ মাফ করানোর জন্য দুই রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে তওবা করে আপনি নিয়েছেন কি? এখন দেখা যায় আমাদের দ্বারা না জেনে আমাদের দ্বারা কত কথা এমন হয়েছে যেগুলোর কারণে গুনাহে কবিরা হয়ে যায়, গুনাহে সগিরা হয়ে যায়, মুসলমানদের মনে কষ্ট দেওয়া হয়ে যায়, আমরাও জানি না। এগুলা এদের থেকে মাপ চাইতে হবে, সাথে সাথে আমরা নিজের হিসাব করি, ঘুমানোর পূর্বে দুই রাকাত সালাত ও তওবা নামাজ পড়ি, তাহলে দেখা যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মধ্যে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমলের খুশবু ছড়াবে আমাদের থেকে। তো আমরা চাই না আমাদের দ্বারা আমল সৃষ্টি হোক, এবং আমরা যদি চাই আমাদের আমল বৃদ্ধি পাক, গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ ইনসান হিসেবে আমাদের সংগঠিত হয়ে যায়, এর থেকে বাঁচতে হবে। কখন বাঁচবেন আপনি হিসাব নিকাশ করলে? ব্যবসা তো অনেকে করে, যার ব্যবসার হিসাব নিকাশ আছে, আজকে কয় টাকা করলাম, বাকি কয়টা দিলাম, এগুলা হিসাব নিকাশ আছে, তার ব্যবসার উন্নতির দিকে যায়। আর যার ব্যবসা মূলধন অনেক আছে কিন্তু হিসাব নিকাশ নাই, তার ব্যবসা কিন্তু বেশি দিন টিকে থাকে না। তো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে আমাদের এটা আমাদের বিশ্বাস আছে, তো আখিরাতে যদি আমাদের আমলে ময়দান আসতে চায় এটার বিকল্প নাই, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি মাদানী ইনামতের উপর আমল করব। ফয়জানে মাদানী ইনামত, ফানে মাদানী ইনামত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। তো ডেইলি আমরা এটা পূরণ করব, এবং মাস শেষে প্রথম তারিখে নিজ জিম্মাদারকে নাম ঠিকানা লিখে শেষের পিস্তিটা আমরা জমা করাই দেব, এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য এই মাদানী ইনামতের প্র্যাকটিক্যাল আমল করার জন্য, বাস্তবিক রূপ কি রয়েছে তার আমল করার জন্য আশিকানে রাসূলদের সাথে মাদানী কাফেলায় সফর করতে থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলেন হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান খুবই আশ্চর্যান্বিত হলেন যে ইনি কোন সম্মানিত লোক। যখন ওই ব্যক্তিটি চলে গেলেন তো হুজুর কুনুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদা আল মুকাররাবা عندك يوم القيامة। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কি মদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঁচ কারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সাল্লু আলাল হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা রসুল্লাহ اذكر الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله
আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا হে মালিক মাওলা আস্তাবাজাল, তুমি আমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান বাবা মা সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, বয়ান শ্রবণ করেছি আমাদের বুজুর্গানে দিন আমলের হিসাব করেছে, আল্লাহ না জানি আমাদের দ্বারা কত গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, আমরা তো আমলের হিসাব করে নিতে পারছি না মাওলা। আল্লাহ তুমি মেহরবানি করেছো, দয়া করেছো, আল্লাহ মসজিদে এসে হাত উঠার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ আর একটু দয়া করে আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মেহরবান বাবা মা সকল উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আমলের প্রতি উৎসাহ নসিব করো, গুনাহের রূপ থেকে আরোগ্য নসিব করো। ইয়া আল্লাহ, এমন যেন না হয় দুনিয়াতে গুনাহের কারণে আমাদের আকিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করো, আল্লাহ আমাদেরকে আমলের পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আল্লাহ যেন আমরা আমল করতে পারি সে তৌফিক নসিব করো। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, দুনিয়াতে গুনাহের কারণে আল্লাহ এমন এমন ঘটনা ঘটে যে আজাব চলে আসে, আল্লাহ আমরা তো বরদাস্ত করতে পারবো না মাওলা। আল্লাহ আমাদের ঈমান রয়েছে, আমাদেরকে কবরে যেতে হবে, আল্লাহ কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে আশিকানে রসুল্লাহ এসে তোমার বারগাহে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ তুমি আমাদের রোগ সমূহ, ঋণগ্রস্ততা, সন্তানহীনতা, বেকারত্বতা, অহেতু মামলা মোকদ্দমা সকল প্রকার পেরেশানি দূর করে দাও। আল্লাহ, অনেক ইসলামে পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত, আল্লাহ কাউকে বলতেও পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ যারা পেরেশানগ্রস্ত পেরেশানি দূর করে দাও, যারা মুশকিলাত রয়েছে মুশকিলাত আসানি করে দাও, আল্লাহ যারা দুনিয়ার পরীক্ষার মধ্যে রয়েছে তুমি দুনিয়া ও আখিরাতের পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ অনেক অসুস্থ রয়েছে হাত তুলে দিয়েছে, আল্লাহ অনেকের মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ, আল্লাহ না জানি কে কে অসুস্থ নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলার ওয়াসিতা আল্লাহ আমাদেরকে সুস্থতা নসিব করে দিন, সুস্থ থেকে ইবাদত করার তৌফিক নসিব করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ নসিব করে দিন, বারবার মিঠা মিঠা মদিনা শরীফে জিয়ারত নসিব করে দিন, মদিনার গলিতে গলিতে ঈমান ও কমার সাথে শাহাদাতের মত নসিব করুন, জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করুন, জান্নাতুল ফেরদৌসে তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করুন। ইয়া আল্লাহ, আল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, এলমের মধ্যে কোটি কোটি বরকত নসিব করুন, সমস্ত উলামা আহলে সুন্নাত আল্লাহ বিশেষ করে প্রত্যেক বুজুর্গানে দিন যারা রয়েছে আল্লাহ প্রত্যেকের আমলে এলমের মধ্যে কোটি কোটি বরকত নসিব করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বিনা হিসেবে মাগফিরাত নসিব করুন। কেহতে রেহতে হে দোয়া কে ওয়াসিতে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসম মজবুরি কি। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. يا الله যখন আমাদের মওতের সময় চলে আসবে এই অন্তিম মুহূর্তে আল্লাহ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর ভরা চেহারা দেখে দেখে আমাদের সবার জবানে জারি করে দিও ইমানি কালিমা, মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত তিলাম হো সালাম শমে বজমে হেদায়ত পে লাখো সালাম গৌসে আজম
امام تو کاونوں کا جلوائے شان قدرت تیلا ہو سلام مصطفیٰ جانے پیلا ہو سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پیلا ہو سلام شمع بزم ہدایت پیلا فیض سے جن کے لاکھوں نام دیبنے فیض سے جن کے لاکھوں ماں میں سجے اس امیر اہل سنت پیلا ہو سلام مصطفیٰ جانے رحمت پیلا ہو سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
جن کی دعوت